با امید به این که این مطلب براتون.
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. Apnara 4EB FM 98.1 theke procharito onushthan shunchen. Amader poroborti onushthan Bangla procharito hocche.
Isho, 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 এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো
এসএসসি পরীক্ষা দিয়েছে শুভ একরকম অখণ্ড অবসরই তার হাতে ঘুরে বেড়ানোর একটি ফেসবুক গ্রুপের সদস্য সে গ্রুপ থেকে একটি আয়োজনে ঘোষণা দেওয়া হয়েছে কুয়াকাটায় বাংলা বর্ষবরণ শুভর খুবই ইচ্ছা কুয়াকাটায় পয়লা বৈশাখ কাটানোর এই আয়োজনে যাওয়ার বাবা মার কাছে মনের ইচ্ছা এই পাঠতেই দুজনেই দুজনকে বললেন যেতে পারো কিন্তু পয়লা বৈশাখের দিন আমাদের সঙ্গে থাকতে হবে বাংলা নববর্ষের প্রথম দিনে পরিবারের কি আলাদা আলাদা থাকতে পারে শুভর মনে আছে গত বছর চৈত্র মাসের শেষ দুই তিন দিন বোনকে রেখে মা বাবা সহ তারা তিনজন গিয়েছিল খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের বেশ কটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখি উৎসব দেখতে পানি ছিটানো খেলা ঐতিহ্যবাহী নৃত্য বর্ণিল শোভাযাত্রা দেখে দারুণ লেগেছিল তার পয়লা বৈশাখও খাগড়াছড়িতে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিল শুভ বাবার সেই কথা বছরের প্রথম দিন উৎসবের দিন পুরো পরিবারকে থাকতে হবে একসঙ্গে তাই আবার ঢাকা ফিরে আসা পয়লা বৈশাখ ভোর থেকেই ঢাকা শহর বর্ণিল হয়ে ওঠে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন সকাল 8টায় চারুকলা অনুষদ থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রা শিশু পার্কের সামনে ঋষিজ শিল্পী গোষ্ঠী এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার বর্ষবরণ কত না আয়োজন বাঙালি নববর্ষ উদযাপনে রাস্তায় কাঁচা আম ভর্তা পেয়ারা মাখা কাঁঠালে মুচি ভর্তা গজা খাজা পান্তা পুতুল নাচ নাগরদোলা এয়ার গান দিয়ে বলুন ফুটানো সবই তো উৎসবের অনুষঙ্গ শুভদের পরিবার ভোর থেকে বেলা 10টা 11টা পর্যন্ত শাহবাগ রমনায় কাটিয়ে বাসায় ফিরে আসে পান্তা বসানো থাকে আগের রাতে মরিচ শুঁটকি ডাল ভর্তা আর কয়েক পদ দিয়ে চলে খাওয়া দাওয়া এরপর আবার বিকেলে বেরোনো ঢাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের আয়োজনও বাড়তে থাকে ধানমন্ডি লেক বনানি কলাবাগান খেলার মাঠ নানা জায়গায় কনসার্ট বৈশাখী মেলায় আয়োজনের শেষ নেই খোলা মেলা অনেক জায়গায় অনুষ্ঠান না থাকলেও মানুষের কমতি নেই শুধু কি ঢাকায় এমন বাংলা নববর্ষ এমনই এক উৎসব যা সবার জন্য সব জায়গার জন্য বৈশাখী মেলা রঙিন মঙ্গল শোভাযাত্রা ঘুড়ি উৎসব নাগরদোলা দেশের সব স্থানে পয়লা বৈশাখের উৎসবের একটি রঙিন চিত্রকল্প ফ্যাশন উদ্যোক্তারা বলেছেন বেশ কয়েক বছর হলো বাংলা নববর্ষে নতুন কাপড় কেনা ও পরার চল বেশ বেড়েছে দিন দিন তা বাড়ছে এখনও চলে আসছে পরিবারের সব সদস্যদের জন্য চাই পয়লা বৈশাখের পোশাক বাজার হিসেবে ঈদের পরই নতুন পোশাকের বিক্রি এখন বৈশাখ কেন্দ্র করে বাঙালি ঐতিহ্যের পোশাকে বেশি দেখা যায় এই সার্বজনীন উৎসবে শুধুই কি পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তির উদযাপনও কম নয় নববর্ষের বেশ কদিন আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়ে যায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রমাণ আকারের বড় বড় পুতুল মুখোশ বানানো চলে যেমন তেমনি সুন্দর ছোট ছোট মুখোশ বানাতে থাকেন চারুকলার ছাত্রছাত্রী আর শিল্পীরা নান্দনিক এই মুখোশগুলো বিক্রিও হয় শিল্পীরা স্বেচ্ছায় এঁকে দেন মুখোশ বিক্রির টাকা দিয়ে মঙ্গল শোভাযাত্রার উপাদানগুলো খরচ মেটানো হয় বৈশাখের আগে রাতে চারুকলা শেষ মুহূর্তে প্রস্তুতি দেখে আসাও এই উদযাপনের অংশ প্রতি বছরে নিয়ম করে পয়লা বৈশাখের ভোরে রমনা চারুকলায় যান চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার মণিদীপা দাশগুপ্ত তার কয়েকদিন আগে থেকে যান চারুকলায় নিজেও মুখোশ বানিয়ে দেন চৈত্র সংক্রান্তির বাসায় রাতে পরিবার ও পারিবারিক বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলেন পয়লা বৈশাখের সকালে চারুকলায় গেলে সব বন্ধুদেরই দেখা পাওয়া যায় তাদের সঙ্গে দুপুর পর্যন্ত কাটিয়ে ফেরত আসি রাতে স্বামী সন্তানকে নিয়ে বাইরে কোথাও খেতে যাই বলছিলেন তিনি আবার ধরা যাক ব্যবসায়ী আহমেদ হাসানের কথা পয়লা বৈশাখ সকালে বেরোতেই হবে তাকে পরিবার সহ বেশ কবছর নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধুদের পরিবার নিয়ে চৈত্র সংক্রান্তির আয়োজন করছেন ঘরোয়াভাবে বললেন চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ এই দুটি দিন সবাই মিলে আনন্দ করা যায় বাঙালি এই উৎসব তো সবারই জন্য তাই আগের রাতে নিজেরা খাওয়া দাওয়া গান বাজনার আয়োজন করেছি রাত পোহালেই আবার নববর্ষের আনন্দ এবারে পয়লা বৈশাখের আগের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি বাংলাদেশে দুদিন পাওয়া যাচ্ছে এসব উৎসব উদযাপনের এই দুটি দিন পরিবারকে দিতেই হবে কি করবেন বা কিভাবে কাটাবেন তা নিয়ে ভাববার দরকার নেই দেশের সব জায়গাতেই রয়েছে আছেন বাংলাদেশে হ্যাঁ আমাদের ব্রিসবেনে কিন্তু আয়োজনের অভাব নেই আমাদের ব্রিসবেনে ঠিক পয়লা বৈশাখের দিন 14 এপ্রিল শনিবার স্প্রিংফিল্ড লেকসের রোবেল ডোমেনে স্প্রিংফিল্ডের রোবেল ডোমেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ব্যাব আয়োজন করেছে ব্রিসবেনের সবচেয়ে বড় বৈশাখী মেলা এটি আমাদের ব্রিসবেনের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে অনেক বছর ধরে এটি হচ্ছে এবং দিনকে দিন এটির প্রসার বাড়ছে আমাদের ব্রিসবেনে বাঙালিও আমরা অনেক বেড়েছি সেই সাথে এই অনুষ্ঠানের যে ব্যাপ্তি এটাও অনেকখানি বেড়েছে আমার এখনও মনে আছে যে প্রথম দিকে আমি যখন এসেছিলাম তখন জিনিসটি বেশ ছোট আকার হয়তো তখন লোকও কম ছিল এবং হয়তো বা অতটা উৎসাহও ছিল না, মানে বা উৎসাহ থাকলে হয়তো করার যে একটা একটা যে এই এই বিশাল এই আয়োজন করার যে মানে মানে সব ব্যাপারটা যে আবহাওয়াটা সেটা হয়তো তখনও তৈরি হয়নি, তখনও বেশ ছোটো করেই হতো এবং ছোটোখাটো একটা বৈশাখী মেলার আয়োজন করা হতো। আমি তবু তাদেরকে সালাম জানাচ্ছি যারা আয়োজক ছিলেন সেই সময়েও, কারণ তারাও এত অল্প সময়ের মধ্যে এত অল্প রিসোর্সের মধ্যেও ঠিকই কিন্তু মেলার আয়োজন করতেন। তখন বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসতো, এখনও কিন্তু খাওয়ার স্টল বসে, এখন অনুষ্ঠান হয়েছে অনেক বড়, সকাল থেকে শুরিয়ে একদম রাত অবধি আপনাদের ফুল অন এন্টারটেনমেন্ট থাকবে, সেই সাথে একদম ঠিক মেলা যেরকম চলে ঠিক সেরকম থাকবে নাচ গান খাওয়া দাওয়া পোশাকের স্টল এবং যে কোনো বহু কিছু স্টল থাকবে, আপনারা সবাই কিন্তু পরিবার মিলে। এবং রোয়েল ডোমেন জায়গাটি খুবই সুন্দর, খুব সুন্দর পার্ক আছে, পার্ক এবং যথেষ্ট পরিমাণের বাচ্চাদের খেলার জায়গা আছে। ঠিক এমনভাবে যেমন বললাম যে বৈশাখের দিন আর চৈত্র সংক্রান্তির দিন দুটি পরিবারেরই, এবং এটা আপনারা ভুলবেন না যে বাঙালির যতগুলো উৎসব আছে সব কিছুরই মধ্যে সব কিছুরই কিছু না কিছু একটি বাঙালি, বাঙালি বলতে আমি অখণ্ড বাংলা বোঝাচ্ছি যেখানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গও পড়ে থাকে। এই অখণ্ড অখণ্ড বাংলার যে বাঙালি আমরা যারা আছি, এদের ধর্ম বা জাতি বা কাস্ট কিছু ম্যাটার করে না, আমি জাস্ট বলছি ইন জেনারেল এথনিক্যালি আমরা যারা বাঙালি, আমাদের বাঙালিদের যতগুলো উৎসব আছে সব কিছুই কোনো না কোনোভাবে হয়তো রিলিজিয়াসভাবে ধর্মীয়ভাবে ভাবগম্ভীর্যের সাথে ধর্মীয়ভাবে ভিত্তিতে উৎসব, অথবা আমাদের হয়তো জাতিগত উৎসব যেটা আমরা বাংলাদেশিরা যারা করে থাকি এরকম কিছু একটা উৎসব, বা যারা ভারতীয় বাঙালি আছেন তারা এক ধরনের মানে তাদের ভারতীয় ন্যাশনালিজমের সাথে রিলেটেড কোনো উৎসব করে থাকেন। কিন্তু এই যে বাংলা নববর্ষ যেটা পহেলা বৈশাখ আমরা আদর করে বলে থাকি, এইটি কিন্তু একমাত্র উৎসব যেটা হচ্ছে আমাদের এথনিসিটি, আমাদের যে জাতি জাতি আমাদের যে কি বলবো মানে আমাদের যে আমরা নৃগোষ্ঠীর অনুযায়ী অ্যান্থ্রোপোলজিক্যালি আমরা যে জাতির অন্তর্গত বাঙালি, সে যেটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে এবং সংস্কৃতিকে প্রকাশ করে, এরকম যে জাতির এথনিক্যালি রিলেটেড রুটেড টু আওয়ার এথনিসিটি যে উৎসবটি সেটি হচ্ছে একমাত্র পহেলা বৈশাখ। এর জন্য এই পহেলা বৈশাখ উদযাপনে কিন্তু কোনো ধর্ম কোনো বর্ণ কোনো সামাজিক স্তর স্ট্রাটা কিচ্ছু ম্যাটার করে না, সবাই মিলে কিন্তু আমরা এই উৎসবটাতে অংশগ্রহণ করতে পারি এবং আমরা উৎসবটাতে অংশগ্রহণ করে থাকি। এবং এইটা আসলে বাঙালির বলা যেতে পারে আসলে বাঙালির সমগ্র পৃথিবীর সমস্ত বাঙালির একমাত্র উৎসব যেটা তারা একসাথে করে থাকে। তো এই যে উৎসবটি, এই উৎসবটির কিন্তু যে ওয়েট অর্থাৎ যেটার যে তাৎপর্য সেটাও কিন্তু অনেক বড়। এই জন্যই যত রকমের উৎসব হোক না কেন বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন উৎসব আমরা করে থাকি, ঋতুভিত্তিক জাতিভিত্তিক ধর্মীয় ভিত্তিক অনেক কিছু করে থাকি, কিন্তু এই উৎসবটি যখন আসে না তখন কিন্তু আসলে কোনো বাধা থাকে না, জিনিসটা এরকম যে মনে হয় ভেতর থেকে একদম ভেতর থেকে বেরিয়ে আসছে যে আনন্দটা, সে আনন্দটা অটোমেটিকভাবে বেরিয়ে আসে সুন্দরভাবে। তো এই দিনটি কিন্তু অবশ্যই আপনারা পরিবারের সবাই নিয়ে কাটাবেন এবং আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সেই যারা শ্রোতারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী মেলা যেটা হবে ব্রিসবেনে আপনারা অবশ্যই আসবেন। এই বিদেশের মাটিতে ছোট্ট এক টুকরো বাংলাদেশ এবং ছোট্ট এক টুকরো বাঙালির যে পরিচয়, বাঙালির যে চিত্রকল্প, এই যে আমাদের আমরা যেটা বললাম যে বাংলাদেশে যেই পয়লা বৈশাখ সমগ্র বাংলাদেশে যে এই ব্যাপারটি ছেয়ে যায়, কালার মানে রং আনন্দ শব্দ সব কিছু একসাথে মিলে মানুষের কলরব একটা যে একটা উৎসব তৈরি হয়, সেই উৎসবের ছোট একটা প্রয়াস এখানে প্রতি বছর করা হয়ে থাকে, বাঙালিরাই করে থাকেন, বাঙালিরাই অংশগ্রহণ করে থাকেন এবং যে কেউ অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন, কিন্তু অবশ্যই আসবেন একসাথে মিলে সবাই মিলে একসাথে যেন আমরা উৎসবটি করতে পারি। এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও এটার মাধ্যমে আমাদের যে শেকড়ের সাথে একটা যে সংযোগ সেটা তারা রাখতে পারে, যে এবং অভিভাবকরাও চেষ্টা করেন যেটা সব সময় রাখাতে এবং তারা কিন্তু এটার মধ্যে রাখতে পারে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি শনিবার আপনাদের অনেকের সাথেই আমাদের দেখা হবে। তো একটা এই বৈশাখ, পয়লা বৈশাখ আমাদের দেশে, এখানে আমাদের এখানে আর কি, আমাদের দেশ বলতে আমি অস্ট্রেলিয়া বুঝাচ্ছি, দুঃখিত, এখানে যদি এখনো শরৎকাল চলছে এবং পয়লা বৈশাখের পরে এখানে শীত আসে, কিন্তু আমাদের দেশে পয়লা বৈশাখ যে নতুন ঋতুর সূচনা করে সেটি হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্মের একটি গান আমরা এখন প্রথম গানটি দিয়ে, প্রথম যেটি গান কালজয়ী গান, এই গানটি দিয়ে আমরা বৈশাখকে বরণ করেছি। আরেকটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা গ্রীষ্মকে আগাম বরণ করে নিচ্ছি। সাবিনা ইয়াসমিন গেয়েছেন গানটি, আসুন আমরা গানটি শুনি।
সজলো
গ্রীষ্মের পরে আমরা একই সাথে বর্ষাকেও আমন্ত্রণ জানিয়ে দিলাম এই এসে শ্যামল সুন্দর গানটির মাধ্যমে। গানটি গিয়েছে অনুপ। এরপরে যেই কথা যেটা হচ্ছে যে বেশ কিছু খবর আমার হাতে আছে, আমি একটু করে বলবো, বেশি ইয়া করবো না, বেশি ডিটেইলে যাব না। প্রথম যেটি খবর সেটা হচ্ছে আমরা অলরেডি জানি যে বাংলাদেশ একটি রৌপ্য পদক অর্জন করেছিল কয়েকদিন এই শনিবার বা রবিবার খুব সম্ভব। এবং এইবার এই আজ 11ই ফেব্রুয়ারি আরেকজন বাংলাদেশি শাকিল আহমেদ, তিনি আবার রৌপ্য পদক পেয়েছেন কমনওয়েলথ গেমসে, যেটা গোলকোস্টে হচ্ছে আজ আমাদের এখানে। ছেলেদের 50 মিটার পিস্তলে বাংলাদেশকে রূপা উপহার দিয়েছেন শাকিল আহমেদ। তিনি 2016 সালে সাউথ এশিয়ান গেমস অর্থাৎ সাফ গেমস যেটি হয় সেখানে তিনি সোনা জিতেছিলেন। যেটা হচ্ছে যে মানে এই ব্যাপারগুলি কিন্তু দারুণ ভালো লাগে একটি কমনওয়েলথ গেমসের মতো একটি বড় একটি যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশিরা যাদের আমাদের সুযোগ রিসোর্স অর্থ সব কিছুই অনেকখানি লিমিটেড, সেইখানে শুটিংয়ের মতো এত সেন্সিটিভ এবং বেশ কঠিন একটি খেলা, যেটা বেশ খানিকটা ব্যয়বহুলও বলা যায় অ্যাকচুয়ালি, বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের সকল বা উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের স্পোর্টস সাপোর্ট করা বেশ খানিকটা এক্সপেন্সিভ। সেখানে তারা যখন এরকম আমাদেরকে সিলভার দিচ্ছে, তাদের কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, এবং বাঙালিরা প্রাণ খুলে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি দেখেছি ছবি, আমার অনেক ফ্রেন্ড যারা ফেসবুকে আছেন যারা খেলা দেখতে গিয়েছিলেন, সেখানে তারা সেইভাবে বাংলাদেশকে অনুপ্রেরণা করেছেন, সেলফি তুলেছেন এদের সাথে। এতে এগুলো কিন্তু ছোটখাটো ছোটখাটো বেশ খানিকটা এক অ্যাপ্রিসিয়েশন যে তারা এই যে এত খাট কষ্ট করছেন, কষ্ট করে এই যে আমাদের মুখটা উজ্জ্বল করছেন, গর্বে আমাদের বুকে ছাতি ফেটে যাচ্ছে, তখন তারা যে এই যে দিচ্ছেন সেগুলো কিন্তু খুবই ভালো। তিনি ফাইনালে 220.5 স্কোর করেছেন, 227.2 পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেফাকোলি তিনি হচ্ছেন গেমসে রেকর্ড করেছেন। আর ব্রোঞ্জে উঠে ব্রোঞ্জ পেয়েছে ভারতের ওম প্রকাশ মিথারওয়েল, তার স্কোর ছিল 201.1। দেখুন বাংলাদেশ পেয়েছে 220.5, অস্ট্রেলিয়া পেয়েছে 227.2, পার্থক্যটা কিন্তু খুবই খুবই কাছাকাছি। সেখানে মানে গেমসের অন্যান্য খেলায় যদি শুধুই ব্যর্থতা, সেখানে শুটিংই বাংলাদেশকে বারবার গর্ব করার উপলক্ষ এনে দিয়েছেন। তো ব্যাপারটি ভালো, মানে ব্যাপারটি ভালো বলতে বেশ খুবই আনন্দের একটি খবর, খুবই ভালো লেগেছে। ভালো লাগে যখন দেশের কিছু ভালো হয়, আমরা প্রবাসী যারা তাদের তো অবশ্যই খুবই ভালো লাগে, ভালো লাগার মতো বিষয়। আরেকটি জিনিস সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ বেশ উত্তাল হয়ে আছে। সেখানে বেশ কিছু নিউজ এসছে যেগুলো অনেকখানি হয়তো এক্সপেক্টেড না, নন এক্সপেক্টেড কিন্তু হয়ে গেছে। তো আমি অত ডিটেইলে যাবো না, আমি জাস্ট একটি প্রতিবেদনের মতো পড়ছি, একজন খুব সুন্দর করে লিখেছেন ব্যাপারগুলো, যে কোটা পদ্ধতির কিন্তু বিলোপ করা যাবে না, বিলোপ আমরা চাই না। নারী কোটা থাকতে হবে, উপজাতি কোটা থাকতে হবে, প্রতিবন্ধী কোটা থাকতে হবে, জেলা কোটা থাকাও কিন্তু ভালো। এটাকে বলা হয় ইতিবাচক বৈষম্য। সমাজে কোনো একটা অংশ পিছিয়ে থাকলে তাকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের কোটা পদ্ধতির দরকার হয়। যেমন আমাদের জাতীয় সংসদে নারীদের জন্য আসন সংরক্ষিত আছে, তবে 55% কোটা কিছুতেই সমর্থনযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, ভালোবাসি, তাদের সর্বোচ্চ শ্রদ্ধা আমরা সবসময় করে যাব। মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা দিয়েছেন, দেশ স্বাধীন হয়েছে বলে আজ 11 জন বাঙালি ক্রিকেট খেলে। তা না হলে বাংলাদেশ আমাদের মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানকে আজকে পাকিস্তানের দ্বাদশ খেলোয়াড় হিসেবে সাইডলাইনে দাঁড়িয়ে থাকতে হতো, পাকিস্তানি খেলোয়াড়দের জন্য পানির বোতল টানতে হতো, আজকে বাংলার জেগে উর্দু চর্চা করতে হতো। কাজে চিরজীবন আমাদের মুক্তিযোদ্ধাদের সালাম করতে হবে। তাদের কাছে আমাদের যে ঋণ তা কোনো কিছুর বিনিময়ে আমরা শোধ করতে পারবো না। কিন্তু প্রস্তাব হলো মুক্তিযোদ্ধাদের ডেটাবেস একটি সংরক্ষণ করা হোক, প্রতিটি পরিবারের খোঁজখবর নেওয়া হোক। এক এক পরিবারের হয়তো এক একটা চাহিদা, কেউ চাকরি চাইবে, কেউ বা ঋণ চাইবে, কেউ ব্যবসা চাইবে, কারো বা হয়তো কোনো সাহায্যেরই দরকার নেই, কেউ বা কোনো রকমের কোনো সাহায্য নিতেই চাইবে না, কেউ বা উল্টো সাহায্য করতে চাইবে। মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য যদি কোনো ট্রাস্ট করা যায় তাতে অনুদান দিতে পারবেন। আর সব মিলিয়ে সংরক্ষিত কোটা যেন সহনীয় পর্যায়ে থাকে, এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিদের সঙ্গেও সরকার কথা বলতে পারে। আমি জানি নাসিরুদ্দিন ইউসুফ বলেছেন মুক্তিযোদ্ধাদের যেন নতুন প্রজন্মের মুখোমুখি প্রতিবন্ধী হিসেবে দাঁড় করানো না হয়। সরকারি চাকরি কোটা পদ্ধতি সংস্কার করার জন্য কিছু সুবিবেচনার প্রসূত আশু হস্তক্ষেপ কাম্য। এর মধ্যে বহু কিছু কিন্তু ঘটে গেছে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করেছে, আমরা জানি, নিউজে ফেসবুকে শেয়ার এসেছে। আমরা অনেকে যারা নিউজ দেখি, জাদু টিভি বা বিভিন্ন রকমের যে লাইভ নিউজ বক্সগুলো দেখি, সেখান থেকে আমরা দেখেছি। তারপরে ছাত্রদের জমায়েত ভঙ্গ করার জন্য পুলিশ অ্যাকশনে গেছে, বহু ছাত্র আহত হয়েছেন। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভয়াবহ হামলা হয়েছে, পুরো বাড়িটা ভেতরে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, এর কোনোটাই কাম্য ছিল না। সড়ক পরিবহন মন্ত্রী ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। তিনি এক মাস সময়ের মধ্যে ইতিবাচক কিছু জানাবেন বলে জানিয়েছেন। ছাত্রদের একাংশ এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে, আরেক অংশ আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে ছাত্ররা আন্দোলন অব্যাহতই রাখবে বলে জানিয়েছে। ঠিক একই মধ্যে কেন অর্থমন্ত্রী একটি মীমাংসিত বিষয় নিয়ে কথা বলতে গেলেন এবং বিক্ষোভকে উচকে দিলেন তা বোঝা গেল না। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভ্যাট দিতে হবে, তার এই ঘোষণা প্রকাশিত হলো সংবাদ মাধ্যমে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেরিয়ে এসেছে রাস্তায়। 10 এপ্রিল 2018 বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার অবরোধ করে বসলো এবং প্রধানমন্ত্রী পরবর্তীতে ঘোষণা দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ভ্যাট দিতে হবে না। আমরা সে খবরটিতে যাচ্ছি পরে। সরকারি ছাত্র সংগঠনের কোনো কোনো কর্মী স্রোতের বিপরীতে শক্তি প্রদর্শনের প্রয়াস পাচ্ছেন, তা হিতে বিপরীত হচ্ছে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ ছাত্রের বিক্ষোভের আগুনকে উস্কে দিচ্ছে। কোথাও যদি ধোঁয়া ওঠে বুঝতে হবে আগুন আছে, সেই আগুন নেভাতে হবে। আজ সারা দেশের কোটি শিক্ষার্থীর যে বিক্ষোভে আন্দোলনে নেমেছে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। সেই কারণ দূর না করে শক্তি প্রয়োগ করে তাদের ঘরে ফিরিয়ে নিলেই কি ক্ষোভ প্রশমিত হবে? না, হবে না। কাজেই সরকারকে বুঝতে হবে জনগণ কী চায়, তরুণ সমাজ কী চায়। এই তরুণ সমাজ অবশ্যই স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পক্ষে, মুক্তিযোদ্ধের চেতনার পক্ষে। কাজেই তরুণদের কী প্রয়োজন সেটা কিন্তু সরকারের বুঝতে হবে। এবং আমার মনে হয় তাতেই হয়তো, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, যে তাতেই হয়তো বা এই যে যে সমস্যাটি তৈরি হচ্ছে তার একটি ফলপ্রসূ, একটি সুদূরপ্রসারী একটি রেজাল্ট পাওয়া যাবে। কারণ আপনি দেখুন, আপনার মুক্তিযোদ্ধা কোটা 30%, তারপরে আপনার জেলা কোটা 10% হয়ে গেল 40%, তারপরে নারী কোটারও 10% হয়ে গেল 50%, এবং 5% আছে হচ্ছে উপজাতি ও পিছিয়ে পড়া নৃগোষ্ঠীদের জন্য। তাহলে 55% যদি কোটাই থাকে আসলে, তাহলে মেধার যেই যাচাইটি সেটি প্রদর্শনের সুযোগটি কিন্তু অনেকখানি কমে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু কোটা নিয়ে যথেষ্ট রকমের হাওকা হয়েছে, এবং তারা কিন্তু এত বিশাল পরিমাণের কোটা দিয়ে পরে কিন্তু তারা সেটার একটি ঝামেলা তারা ফেস করছে অনেকদিন ধরে। এবং আমি যত জানি তারা প্রতি বছর এটা নিয়ে বেশ কথাবার্তা ওঠে, কিন্তু আদৌ ফলপ্রসূ কতটুকু হয়েছে আমি সেটা জানি না, এবং সে নিয়ে কমেন্টসও করতে চাই না। কিন্তু আমি অবশ্যই এক্সপেক্ট করবো আমাদের দেশের সরকার, যারা সরকারে যারা আছেন, যারা উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা অবশ্যই যেন ব্যাপারটি আগে থেকে বুঝতে পারেন, এবং এটার যেন একটি সত্যিকারের তারা যেন একটি সলিউশন, সমাধান যেন তারা নিয়ে আসেন, সেটি আমাদের কাম্য। এদিকে সংবিধানে 29 অনুসারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা কিন্তু অবশ্যই মানতে হবে। সংস্কারের বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা অবশ্যই দরকার। 29টি নৃগোষ্ঠীর মধ্যে মাত্র 3টি নৃগোষ্ঠী সব কোটা সুবিধা ভোগ করেছে, অন্যরা কিন্তু অনেক পিছিয়ে আছে। বাকি এই কোটাটির নাম রাখা উচিত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কেবল যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য কোটা। ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে কোটা পাবেন না, মানে ব্যাপারটা এরকম, মানে জিনিসটা যেটা মানে এই প্রতিবেদন যিনি লিখেছেন, মানে যে প্রবন্ধটি লিখেছেন, তিনি বোঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী হলেই পাওয়া যাবে না, মানে আপনাদের সত্যিকারের অর্থে যদি পিছিয়ে থাকেন এবং আপনার যদি মেধা থাকে তবেই আপনি কোটাটা সঠিক ইউজ করতে পারা উচিত। যাই হোক, অনেক বড় বড় কথা বললাম, এখন আবার একটু গানে চলে যাচ্ছি, বরণ করে নিচ্ছি শরৎকে, এবং এরপরে বরণ করে নিব বসন্তকে। আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের পর্যায়ে, বেশি সময়ও নেই, পর প্রতিটি গান শুনে নিচ্ছি, তারপর আসছি আবার ফেরত।
157টি কবিতা নিয়ে গীতাঞ্জলির প্রথম প্রকাশ 1317 বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই 157টি রচনার মধ্যে 85টি গান, বাকি 72টির কোনো সুরাশ্রয় নেই। গীতিমাল্য প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দের 18ই আষাঢ়, এখানে মোট 111টি গান। আর গীতালি প্রকাশ পায় 1321 বঙ্গাব্দের কার্তিক মাসে, এখানে 119টি গান লিপিবদ্ধ। কবি এক জায়গায় লিখেছেন, আমি যখন গান বাঁধি তখনই সবচেয়ে বেশি আনন্দ পাই। প্রবন্ধ লিখি, বক্তৃতা দিই, কর্তব্য করি, এ সবই এর কাছে তুচ্ছ। একসময় আমি লিখেছিলাম, যবে কাজ করি প্রভু দেয় মোরে মান, যবে গান করি ভালোবাসে ভগবান।
আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চোখা চোখির খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেবো রে লুট করে যাবো না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা
লাগলো যে দল
লাগলো যে দোল
ঝরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনুবন মর্মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিনা মাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা কুল দার কুল ও রে গৃহবাসী কুল দার কুল লাগলো যে দোল স্থলে জলে বন দলে লাগলো যে দোল দার কুল দার কুল ও রে গৃহবাসী কুল দার কুল লাগলো যে দোল স্থলে জলে বন দলে লাগলো যে দোল দার কুল দার কুল।
চমৎকার ভাবে আমরা শরৎ আর বসন্তকে বরণ করে নিলাম। শীত আর হেমন্তকে এখনই বসন্ত বরণ করছি না, তাদের জন্য আলাদা প্রোগ্রাম আছে, কারণ আমাদের অস্ট্রেলিয়াতে শীত আর হেমন্ত এখন চলছে। তাদের জন্য আমরা আলাদা করে একটা প্রোগ্রামে যতন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নেব। যাই হোক, জাপানের বাসিন্দা মাসাজয় ননোকার বয়স 112 বছর, দেশটি উত্তরাঞ্চল হোক্কাইদো দ্বীপে তার বসবাস, তিনি হচ্ছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ। মঙ্গলবার তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মাসাগো নানাকোর পরিবার জানিয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে সনদ পেয়েছে তার পরিবার। পরিবারের সদস্যরা জানান নানাকোর এই দীর্ঘ জীবনের মূলে রয়েছে মিষ্টি খাওয়া এবং গরম পানিতে গোসলের অভ্যাস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাসাজো নানাকোর 1905 সালের 25শে জুলাই জন্মগ্রহণ করেন। এর কয়েক মাস আগে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বৃদ্ধ এই মানুষটি যাপিত জীবন ও জীবনাচরণ নিয়ে রয়েছে মানুষের বেশ আগ্রহ। জীবনের এতগুলো বছর পেরিয়ে তিনি এখন হুইল চেয়ার নিয়ে ঘোরাফেরা করেন, প্রতিদিন পড়েন সংবাদপত্র, উষ্ণ পানিতে গোসল করেন, এভাবেই কেটে যাচ্ছে তার শেষ জীবন। নোনাকোর নাতনি ইয়োকা নোনকা বলেন, তার চলাফেরার জন্য হুইল চেয়ার প্রয়োজন হয়, তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি জাপানি অথবা পাশ্চাত্যের যে কোনো ধরনের মিষ্টি খেতে পছন্দ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হোক্কাইদো দ্বীপের আসারো শহরের কাছে বসবাস করেন মাসাজো নোনাকা। তার 7 ভাই 1 বোন 1931 সালে হাতসুনো নামে এক নারীকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে আছে 5 সন্তান। গত ফেব্রুয়ারি মাসে স্পেনে 113 বছরের ফ্রান্সিসকো নুনেজ অলিভারার মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাবটি পান এই জাপানি। জাপানি জনগণের আয়ুর দীর্ঘতার খ্যাতি আছে। দেশটিতে বেশ কয়েকজনের বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে 2013 সালে মারা যাওয়া 116 বছরের জিরিওমন কিমুরা রয়েছেন। গত বছর জাপান সরকার জানায় দেশটিতে প্রায় 68,000 মানুষ 100 বছর বয়সী। বিশাল ব্যাপার। আমি সেদিন জাপান নিয়ে একটি প্রতিবেদন পড়ছিলাম, প্রতিবেদন না সরি দুঃখিত, একটি ডকুমেন্টারি দেখছিলাম নেটফ্লিক্সে, ওয়াইল্ড জাপান। যারা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার তারা দেখতে পারে, যথেষ্ট ইন্টারেস্টিং একটি ডকুমেন্টারি। এবং সেখানে দেখানো হয়েছে যে জাপানের যে 3টি আইল্যান্ড রয়েছে, 3টি আইল্যান্ডের মধ্যে কীভাবে খাদ্যাভ্যাস, পশু পাখি প্রাণী, মানুষের আচার ব্যবহার কীরকমভাবে ডিফারেন্ট, এবং তারা যথেষ্ট পরিমাণে ডিফারেন্ট। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে জাপানের সবাই খুব সুশৃঙ্খল এবং একটি ডিসিপ্লিন লাইন মেনটেন করে। তাদের পরিবেশ যথেষ্ট রকমের ভালো, মানে পরিবেশের পারিবারিক উপাদান যেগুলি বাতাস, জল, আলো ইত্যাদি, এগুলো বেশ ভালো। তারা যথেষ্ট পরিশ্রমী, মানে কায়িক পরিশ্রম তারা যথেষ্ট পরিমাণ। আমার যদি এই কথাগুলো বলা ঠিক না, কারণ আপনারা আমাকে যারা চেনেন তারা খুব ভালো করে দেখেছেন আমার কী অবস্থা। তবু বলছি, কায়িক পরিশ্রম, ভালো স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া, এবং যদি স্ট্রেস ফ্রি মানসিকভাবে শান্তি থাকেন, তবে দেখবেন যে আপনারা সব কিছু ভালো লাগছে। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। এবং একটি ব্যাপার, বাংলা স্কুল কিন্তু কাল একটি নাটক করছে, এই নাটকটি তারা আয়োজন করেছে। এবং এই নাটকের নাটকটি একটি মঞ্চনাটক, নাম পঞ্চনারী আখ্যান, এবং অভিনয় রয়েছেন রোজি সিদ্দিকি, রচনা করেছেন হারুনুর রশিদ, এবং নির্দেশনা ডিরেকশন দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। এটি হচ্ছে কাল ফ্রাইডে 13 এপ্রিল 7টায় চৈত্র সংক্রান্তির দিন পারফর্মিং আর্টস সেন্টার সেন্টারি স্টেট হাই স্কুলে। আপনারা সবাই কিন্তু আসবেন, নাটকটি উপভোগ করবেন একসাথে, বাংলা মঞ্চনাটক খুবই উপভোগ্য হবে। যাই হোক, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ হলো। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দৌড়াতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং রেডিও 4EB সাথে থাকুন, শুনতে থাকুন। আগামী অনুষ্ঠানে আবার কথা হবে। বাই।
And that concludes the weekly program in Bangla language from 4AB FM 98.1.
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Inja Birizben, Radio Manobeshno.
شنوندگان نازنین رادیو منو بشنو، آرزوی سلامتی و شادی دارم براتون در این چهارشنبه شب 11 آپریل 2018 میلادی که برابر با 22 فروردین ماه 1397 خورشیدی است. مطابق معمول صدای ما رو روی موج 98.1 FM از ایستگاه رادیو 4EB بریزبن، مرکز ایالت کوینزلند استرالیا میشنوید. من که زهره باشم و دوستان خوبم تلاش کردیم که 117مین برنامه منو بشنو مورد توجهتون قرار بگیره.
من هم پیمان که عهده‌دار نویسندگی بخش ادبی این مجله رادیویی رو دارم، امشب با یک شعر همراه شما عزیزان شنونده خواهم بود.
سلام میکنم، منم خاطره هستم. چهارشنبه خوبی رو براتون آرزو میکنم. امیدوارم که با ما همراه بشید و از برنامه ما لذت ببرید.
سلام و درود خدمت همه شما عزیزان. شهره هستم، با یک منو بشنو کوچولوی دیگه در خدمتتون هستم.
احسان هستم و خدمتگزاری شما عزیزان افتخاری است که امشب هم نصیب من شده و با بخش ورزشی دیگری با شما هستم.
درود به همه شنوندگان، فیروزه هستم. امیدوارم روز خوشی رو سپری کرده باشین. حالا که زهره جون یادآوری کرد، هنوز توی بهاریم، یه آهنگ بهاری رو پیشنهاد می‌کنم.
آره خیلی هم خوب، میریم گوش بدیم.
Sorry, me.
که شنیدین با صدای فراواز بانوی هنرمند و خوش صدامون هست از ایران که با خوشحالی تمام امروز باشون در